বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 1 জানুয়ারি, 17 পৌষ এবং ফার্সি 11 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। তালেবানের নারী শিক্ষা নীতি ঘোলাটে ভবিষ্যতের পথে আফগানিস্তান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে বই উৎসব, অনেক শিক্ষার্থী বই না পেয়ে ফিরেছে বাড়ি, 15 জানুয়ারির মধ্যেই দেওয়া হবে বাকি বই, এনসিটিবি চেয়ারম্যানের বক্তব্য সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর থাকবে সমাজ ও সভ্যতা নির্মাণে নারীর ভূমিকা সম্পর্কে সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান নারী মানব ফুল। এরপর রয়েছে পত্রপত্রিকার পাতা বিশ্লেষণধর্মী প্রাত্যহিক অনুষ্ঠান কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে সুখী পরিবার গড়ে তোলার বিষয়ে সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীড়। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জেনারেল সোলাইমানি প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী, সুসজ্জিত এবং আমেরিকার বিরুদ্ধে টিকে থাকার কৌশল শিখিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য। মধ্যপ্রাচ্য সহ গোটা অঞ্চলে বিদেশি সামরিক উপস্থিতির বিরুদ্ধে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। বাংলাদেশের রাজধানী ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2023 শুরু, স্থানীয় শিল্পকে আরও বিকশিত করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার কারণে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে থানায় অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেছেন, শহীদ জেনারেল কাসিম সোলাইমানি প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী, সুসজ্জিত এবং ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে টিকে থাকার কৌশল শিখিয়েছেন। জেনারেল সোলাইমানির স্বজন ও তার স্মরণ সভা কমিটির সঙ্গে বৈঠকের সময় সর্বোচ্চ নেতা আজ একথা বলেন। 2020 সালের 3 জানুয়ারি মার্কিন সন্ত্রাসী বাহিনী বাগদাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে শহীদ করে। ওই হামলায় তার সঙ্গে আরও শহীদ হন ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহাদ্দিস। সর্বোচ্চ নেতা বলেন, প্রতিরোধ ফ্রন্টগুলোর মধ্যে যে চমৎকার নতুন স্পিরিট তৈরি হয়েছিল তা ছিল জেনারেল সোলাইমানেরই অবদান। ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ফিলিস্তিনিদের যে উন্নতি হয়েছে এবং ইরাক, সিরিয়া ও ইয়েমেনে প্রতিরোধ ফ্রন্টগুলোর যে অর্জন তার কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন, পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সময় জেনারেল সোলাইমানি যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন এইসব ক্ষেত্রে তিনি তা প্রয়োগ করেছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজেসির সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসিম সুলাইমানি হত্যা মামলা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং অল্প সময়ের মধ্যে রায় হতে পারে। জেনারেল সুলাইমানি হত্যা মামলার বিষয়ে আইনগত এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট অনুসারে ইরানে গঠিত একটি বিশেষ কমিটির প্রধান আব্বাস আলী কাদখোদাই কথা জানান। তিনি বলেন, ইরানের বিচার বিভাগ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই মামলার বিষয়ে খুবই ইতিবাচক পদক্ষেপ নিয়েছে এবং তিনি আশা করেন যে একটি ভালো রায় আসবে। 1973 সালের একটি কনভেনশনের উপর ভিত্তি করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মামলার বিষয়ে নানা পদক্ষেপ নিয়েছে, যাতে আন্তর্জাতিকভাবে সুরক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধ করলে তার শাস্তি নিশ্চিত করা যায়। গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তৃতায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জেনারেল সুলাইমানিকে হত্যার জন্য আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার দাবি করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান মধ্যপ্রাচ্যে বিদেশি সেনা উপস্থিতির বিরুদ্ধে তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে ইতিবাচক সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলের সব সমস্যার সমাধান করা সম্ভব। তিনি আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামোভের সঙ্গে এক টেলিফোন আলাপে আঞ্চলিক বিষয়ে বলিতে তার দেশের এ অবস্থান তুলে ধরেন। নতুন ইংরেজি বছরে আর্থ-রাজনৈতিক বিভিন্ন খাতে ইরান ও আজারবাইজানের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আমির আবদুল্লাহিয়ান বলেন, পরিবহন, ট্রানজিট ও বাণিজ্যিক সেক্টরে তেহরান বাকুর সঙ্গে সহযোগিতা শক্তিশালী করতে প্রস্তুত রয়েছে। টেলিফোন আলাপে ইরানের সঙ্গে তার দেশের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী করার জন্য 2023 সালের শুরুতেই দুদেশের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক করতে চায়। আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের রাজধানী ঢাকার পূর্বাঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2023 উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এক বক্তৃতায় তিনি বাংলাদেশের স্থানীয় শিল্পকে আরও বিকশিত করতে দেশীয় বাজার সম্প্রসারণ এবং জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের স্থানীয় শিল্পকে আরও বিকশিত করতে দেশীয় বাজার সম্প্রসারণ এবং জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে রাজধানীর পূর্বাঞ্চলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2023-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক মন্দার মাঝেও দেশের অর্থনীতি গতিশীল রয়েছে। এ সময় বাংলাদেশের অর্জন উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদাকে 2026 সালের মধ্যে কার্যকর বাস্তবায়নেরও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কোভিড পরবর্তী সময় এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট নানামুখী বৈশ্বিক সংকটের মাঝেও দেশের অর্থনীতি অনেকটাই এগিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এখনকার ডিপ্লোমেসি পলিটিক্যাল ডিপ্লোমেসি নয়, ইকোনমিক ডিপ্লোমেসি হবে।
দূতাবাস চেষ্টা করবে কোন দেশের কোন পণ্যর চাহিদা আছে, সেই পণ্যটা আমাদের দেশে আমরা উৎপাদন করব, রপ্তানি করব, এভাবেই বাণিজ্য আমরা বৃদ্ধি করব। আমাদের রপ্তানিযোগ্য পণ্যের খুব সীমিত কিছু পণ্যের উপরে আমরা খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ছি, এটাকে বহুমুখীকরণ করার কথা। তো স্যাংশন, পাল্টা স্যাংশন, যার ফলে আজকে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, উন্নত দেশগুলি হিমশিম খাচ্ছে, নিজেদেরকে মন্দার দেশ হিসেবে ঘোষণা করছে। আমরা কিন্তু বাংলাদেশ এখনো সেই পর্যায়ে যাই নাই, আমরা আমাদের অর্থনীতি চাকা সচল রাখতে সক্ষম হয়েছি।
শেখ হাসিনা বলেন, ভোগ্যপণ্যের দাম বেড়েছে, সেজন্য সবাইকে জমির পূর্ণ ব্যবহারের অনুরোধ করা হয়েছে, যাতে কোথাও কোনো জমি পতিত অবস্থায় পড়ে না থাকে। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। এদিকে বাংলাদেশে আগামী 2 মার্চের মধ্যে জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। আজ সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। আনিসুর রহমান বলেন, আমরা আগেই বলেছি যে এবছর শেষে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই এখন থেকে সময়ের সাথে পাল্লা দিয়ে দৌড়াবে নির্বাচন কমিশন। আমরা প্রতিদিনই অনানুষ্ঠানিক আলোচনা করি, ভোটের প্রশিক্ষণ চলছে, সেটা চলবে, রোডম্যাপ বাস্তবায়নে ইসি সঠিক পথেই রয়েছে জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, আমরা ফেব্রুয়ারির মধ্যেই আইন সংশোধনের কাজ শেষ করতে পারব। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তার ভাষায় পুলিশকে উচিত শিক্ষা দিতে হবে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তার এ বক্তব্যের জের ধরে তাঁর বিরুদ্ধে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের পক্ষ থেকে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার পুলিশকে উচিত শিক্ষা দিতে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। পশ্চিমবঙ্গের অশোকনগরে গতকাল শনিবার বিকেলে দলীয় এক সভায় বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন। পরবর্তীতে ওই ইস্যুতে এদিন রাতে অভিযুক্ত বিজেপি বিধায়কের বিরুদ্ধে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের পক্ষ থেকে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে আজ রোববার হাবড়া পৌরসভার পৌর প্রধান ও তৃণমূল নেতা নারায়ণ চন্দ্র সাহা বলেন,
পশ্চিমবাংলায় দাঁড়িয়ে তারা বলছে থানায় আগুন লাগিয়ে দেবে, মুখ্যমন্ত্রী না মমতা বন্দ্যোপাধ্যায়, এটা যোগী আদিত্যনাথের রাজ্য নয়, লাগিয়ে দেখুন, জেলে পাঠিয়ে দেবো সবাইকে, এটা অসভ্য রাজনৈতিক দল, শিক্ষা দীক্ষা নেই, সভ্যতা নেই, কিভাবে কথা বলতে হয় কোনো রাজনৈতিক নেতা জানেন না, এটা দলের কাছ থেকে বলবো, শিক্ষা নিয়ে আসুন।
অন্যদিকে আজ ওই ইস্যুতে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন,
মুখে মারিতাম জগৎ করার খবর ক্ষমতা নেই, আর পুলিশকে তুমি আক্রমণ করবে, পুলিশকে তুমি গাড়ি ভেঙে দেবে, পুলিশের থানা জ্বালিয়ে দেবে, আর পুলিশ চুপ করে বসে থাকবে, এটা সম্পূর্ণভাবে জেনে রেখে দিন, সব পুলিশে বুঝিয়ে দেবে, আইন আইনের মতো চলবে জেনে রেখে দিন।
গত 27 ডিসেম্বর বিজেপির গ্রামীণ মণ্ডল সভাপতি দিলীপ বৈদ্যকে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ থানায় লিখিত অভিযোগ করা সত্ত্বেও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। ওই ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে এক সভায় বক্তব্য রাখার সময় বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বেফাঁস মন্তব্য করেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
শ্রোতবন্ধুরা, আবারও ফিরে এলাম সান্ধ্য বিশ্ব সংবাদে। আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সন্ত্রাসী বোমা হামলায় 10 জন নিহত হয়েছে। আজ সকালে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথে বোমা হামলা হয়েছে। ওই বিস্ফোরণে 10 জন নিহত এবং 8 জন আহত হয়েছে। তালেবান সরকারের নিরাপত্তা বাহিনী ওই এলাকায় যাওয়ার রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। ওই এলাকায় কেবল ত্রাণ ও সামরিক বাহিনীর যান চলাচল করছে। আফগান মিডিয়াগুলো কাবুল বিমানবন্দর সড়কের কাছে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের পাশেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের অপরাধী কার্যকলাপের প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থনের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, ফিলিস্তিনের স্বার্থ রক্ষা করে জাতিসংঘে যেসব প্রস্তাব পাশ হয়েছে তা ততদিন বাস্তবায়ন করা সম্ভব নয় যতদিন তেল আবিব ওয়াশিংটনের দ্বিধাহীন সমর্থন উপভোগ করবে। হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে একথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিনের পক্ষে একটি প্রস্তাব পাশ করার পর হামাসের মুখপাত্র এ বক্তব্য দিলেন। শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানে তালেবান সরকারের নারী শিক্ষানীতি দেশটিকে ঘোলাটে ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেয়েদের শিক্ষা বন্ধ রাখার ঘোষণায় দেশে বিদেশে প্রতিবাদ হচ্ছে। মুসলিম বিশ্বেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছে তালেবান। এ অবস্থায় তালেবান সরকারের স্বীকৃতি ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে আসছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন সহকর্মী সোহেল আহমেদের পরিবেশনায়।
আফগানিস্তানের তালেবান সরকারের নারী শিক্ষানীতি দেশটিকে ঘোলাটে ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। আপাতত বিশ্ববিদ্যালয় পর্যায়েও মেয়েদের শিক্ষা বন্ধ রেখেছে তালেবান প্রশাসন। তাদের এই সিদ্ধান্তে দেশে বিদেশে প্রতিবাদ শুরু হয়েছে। মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ সংগঠন ওয়াইসির মহাসচিব হোসেন ইব্রাহিম তাকা বলেছেন, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে ইসলাম ধর্ম কোনো বাধা সৃষ্টি করে না। তালেবানের এ ধরনের অজুহাত গ্রহণযোগ্য নয়। অবশ্য তালেবান বলছে, মেয়েদের শিক্ষার জন্য উপযুক্ত কাঠামো গড়ে তোলা এখনও সম্ভব হয়নি। উপযুক্ত পরিবেশ সৃষ্টির পর তাদের জন্য উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করা হবে। এর আগে উচ্চ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রেও উপযুক্ত পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান, কিন্তু এখন পর্যন্ত প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যায়নি। মিশরের আল আজহারের গ্র্যান্ড ইমাম এবং বিশ্ব উলামা পরিষদের চেয়ারম্যান শেখ আহমদ আল তাইয়েবও নারী শিক্ষার বিষয়ে গৃহীত নীতি পরিবর্তনের জন্য তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এই নীতি আন্তর্জাতিক অঙ্গনে তালেবান সরকারের গ্রহণযোগ্যতাকে আরও বেশি প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি দেশের ভেতরেও সংগঠনটির জনপ্রিয়তা হ্রাস করবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। আফগানিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফরহাদ বাবর বলেছেন, আফগান মেয়েদের জন্য উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা বন্ধ রাখার কারণে জনগণের সঙ্গে তালেবানের দূরত্ব আগের চেয়ে আরও বাড়বে। মেয়েদের প্রতি সহমর্মিতা জানিয়ে আফগান ছেলেরাও ক্লাস বয়কটের ঘোষণা দিয়েছে। জাতিসংঘ সহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা এরই মধ্যে আফগানিস্তানে তাদের সেবা কার্যক্রম সীমিত অথবা বন্ধ করে দিয়েছে। 2021 সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই স্বীকৃতি সংকটে ভুগছে তালেবান সরকার। কোন রাষ্ট্র ও সংস্থায় তালেবান সরকারকে স্বীকৃতি দিতে চাইছে না। এ অবস্থায় মেয়েদের শিক্ষা সংক্রান্ত সর্বশেষ সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। দুই দশকের মার্কিন আগ্রাসনে বিপর্যস্ত দরিদ্র আফগান জনগণ দখলদার সেনাদের প্রস্থানে তিন বেলা পেট পুরে খাওয়ার যে স্বপ্ন দেখেছিল তা এখনো অধরাই রয়ে গেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ, আর সঙ্গে রয়েছি আমি বাবুল আখতার। বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বই দেওয়া শুরু হয়েছে। চলছে বই বিতরণ উৎসব 2023। এদিকে বছরের প্রথম দিনে নতুন বই না পাওয়ায় আক্ষেপও প্রকাশ করেছে অনেক শিক্ষার্থী, খুব দেখা গেছে অভিভাবকদের মাঝেও। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকার বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বই দেওয়া শুরু হয়েছে। চলছে বই বিতরণ উৎসব 2023। তবে কিছু শ্রেণীর শিক্ষার্থীরা নতুন কোন বই না পেয়েও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। কেউ আবার চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হয়েও পেয়েছে তৃতীয় শ্রেণীর বই। বছরের প্রথম দিনে নতুন বই না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী।
আমি জানি না, বই এখনো আসেনি। বলছে যে কালকে দেওয়া হবে। আমি নতুন স্কুলে ভর্তি হয়েছি, আমার অনেক ভালো লাগতেছে।
খুব দেখা গেছে অভিভাবকদের মাঝেও, যদিও প্রতিক্রিয়া দেখাতে চাননি অভিভাবকরা, পাশে তার সোনামণির কোনো আপদ হয়। তবে সরজমিন পরিস্থিতি হলো রাজধানী ঢাকার অনেক স্কুলের চিত্রই এমনটা। পুরো সব ক্লাসের সব শিক্ষার্থীর হাতে নতুন বছরের প্রথম দিনে বিনামূল্যের সব বই পৌঁছানো সম্ভব হয়নি। তবে যারা ঝকঝকে নতুন বই হাতে পেয়েছেন, বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল সেসব শিক্ষার্থীদের।
খুবই ভালো লেগেছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে, আমি খুবই আনন্দিত। স্যারের কাছ থেকে বই পেয়েছি, প্রায় এক বছর অপেক্ষা করার পরে আমরা নতুন বই পাই।
আর শিক্ষকরা বলছেন করোনাকালের প্রতিকূলতা কাটিয়ে এবার উৎসব মুখর পরিবেশে নতুন বই তুলে দেওয়ার ফলে শিক্ষার্থীদের মাঝে ফিরছে প্রাণ চাঞ্চল্য। যদিও সবার হাতে সময় মতো বই দিতে না পারার কষ্টগুলোকে এড়িয়ে গেছেন অনেক শিক্ষকই।
বাচ্চারা নিজ হাতে বই পারলে ওরা অনেক খুশি হয়, আর বাচ্চাদের মাঝে একটা আমেজ তৈরি হয়।
অনেক ভালো লাগছে, নতুন বছরে বই পেয়েছি,
কিছু বই পড়ার একটা খুব শখ জাগছে আমাদের।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তথ্য বলছে বছরের প্রথম দিনে বই উৎসবের জন্য এ পর্যন্ত মাধ্যমিকের 81% এবং প্রাথমিকের 70% বই সারা দেশে সরবরাহ করা হয়েছে। বাকি বইগুলো কবে নাগাদ শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে তা জানতে কথা হয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান ফরহাদুল ইসলামের সঙ্গে। এনসিটিভি চেয়ারম্যান রেডিও তেহরানকে বলেছেন আগামী 15 জানুয়ারির মধ্যে সবার হাতে নতুন বাকি বইগুলো পৌঁছানো সম্ভব হবে।
কথা দিয়েছিল আমাদের এরা প্রত্যেকেই যে 30শে ডিসেম্বরের মধ্যে দিবে, তো প্রিন্সিপালিটিরা তো কথা রাখে নাই। আর একটা হলো যে আমরা 10টা লটে আমাদের রিটেন্ডার করা লাগছিল, ওই 10টা লটেই অবশ্য মূলত সমস্যা। আমরা 15 জানুয়ারি লাস্ট বই পৌঁছে যাবে ইনশাল্লাহ।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে সমাজ ও সভ্যতা নির্মাণে নারীর ভূমিকা শীর্ষক নারী মানব।
নারী মানব ফুল।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার সপ্তম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এই পর্ব উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মা যেন এক সূর্য, স্নেহের উত্তাপ তার প্রখর, তার মমতার আলোয় ভরে থাকে ঘর, তার ভালোবাসার তাপে বেড়ে ওঠে ছেলে মেয়েরা, তার ভালোবাসা অশেষ, কঠিন কষ্টেও পারে না ভুলতে মায়েরা স্বামী সন্তান আর ঘর, তার সংস্পর্শে কেউ যেন নয় পর, আলোর প্রদীপের মতো নিজেকে করেন নিঃশেষ, মায়ের আঁচলের নিচেই সন্তানের প্রথম বিদ্যালয়, স্মৃতিতে চির অক্ষয়, মাই শেখায় ভাষার প্রথম অক্ষর, দয়া আর বিনয়েরও প্রথম পাঠ এখানেই, সুস্থ মায়ের সুস্থ শিক্ষায় গড়ে ওঠে সুশীল প্রজন্ম অনন্য উচ্চতায়, এসো সবে প্রথম শিক্ষকে করি অশেষ সালাম, বিধাতার নিয়োগ করা প্রথম শিক্ষকে, বিধাতার প্রশিক্ষিত শিক্ষকে সালাম হে সর্বোত্তম পেশাজীবী গর্ভধারিণী ও স্তন্যদাতা, সালাম হে সবার প্রশান্তিদাতা, সন্তানকে দিয়ে মমতাময় সময় নিজেকে তিলে তিলে করে ক্ষয়, অবশেষে একদিন হারিয়ে যায়, অথচ তাঁরই পায়ের নিচে বয়ে যায় স্বর্গ ও সভ্যতার বহমান ধারা উদ্যম।
নারীকে একসময় মনে করা হতো পশুতুল্য বা নিকৃষ্ট প্রাণী। ইসলাম নারীর প্রতি এমন সব ধারণা বাতিল করে দিয়ে তাকে দিয়েছে মানুষের সম্মান। মেয়েদের পছন্দের বাইরে তাদের বিয়ে দেয়া যাবে না বলে বিধান দিয়েছে ইসলাম। ইসলামই ঘোষণা করেছে যে কন্যা সন্তান জন্ম নেয়া কলঙ্কের বিষয় নয়, বরং কন্যা সন্তানকে লালনকারী বাবা মা হবেন জান্নাতের অধিকারী। ইসলাম নারীকে দিয়েছে ব্যক্তিত্ব এবং মালিকানার অধিকার সহ সুনির্দিষ্ট নানা অধিকার। নারী হচ্ছে মানব প্রজন্মকে শিক্ষিত করার মৌলিক ও অনন্য গৌরবের অধিকারী। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহতী দায়িত্ব। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে সুগন্ধি ফুল বা লতা পাতার সঙ্গে তুলনা করে বলেছেন, তারা পাহলোয়ান নন। শিশু সন্তানদের প্রতিপালনের জন্য মায়ের সাহচর্য ও সঙ্গ এবং তাদের পুষ্টির জন্য মায়ের দুধের গুরুত্ব অপরিসীম। শৈশবের প্রাথমিক পর্যায়ে মায়ের দুধই শিশুর জন্য পরিপূর্ণ খাদ্য। সন্তান ও স্বামীর যত্ন নেয় স্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে ইসলাম ধর্ম নারীকে বিশেষ মর্যাদা দিয়েছে। নারীর মাতৃ সুলভ স্নেহ ও মমতা এবং বিশেষ যত্ন পরিবারের সবাইকে যোগায় প্রশান্তি।
মহান আল্লাহ সূরা রুমের ২১ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহর আরেক নিদর্শন বা দয়া এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে। পরিবারে মায়েদের স্নেহ মমতার অসাধারণ ভূমিকার প্রভাব পড়ে সর্বত্র। পরিবারের সব সদস্য মায়ের মমতার প্রভাবেই পরস্পরের প্রতি হয়ে ওঠেন সহৃদয় ও আন্তরিক। পিতা যে উৎসাহ ও উদ্দীপনা নিয়ে সন্তানের প্রতি সর্বোত্তম দায়িত্ব পালনের চেষ্টা করে যান, তাতে রয়েছে মায়ের তথা স্ত্রীর যোগানো প্রশান্তি আর প্রেরণার ভূমিকা। মায়ের ভালোবাসা থেকেই সন্তানরা ভালোবাসতে শেখে সমাজের অন্য সদস্যদের এবং এভাবে তারা হয়ে ওঠে সমাজের দায়িত্বশীল সুনাগরিক।
কোনো নারীর যদি সন্তান নাও থাকে, তার মধ্যেও থাকে প্রবল মাতৃস্নেহ। মহানবীর হাদিসে বলা হয়েছে, মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানের বেহেশত। সন্তানের প্রতি মায়েদের মমত্ববোধের পবিত্রতা পবিত্র কোরআনে বর্ণিত মুসানবীর মায়ের ইতিহাসেও হয়েছে প্রতিফলিত। মুসানবীকে তার মা জন্ম দিয়েছিলেন এমন এক ভয়াবহ সময়ে, যখন বনে ইসরায়েলে কোনো পুত্র সন্তান জন্ম নিলেই ফেরাউনের নির্দেশে তাকে হত্যা করা হতো। মুসানবীর মা এই আতঙ্কের মধ্যে ছিলেন যে কোনো মুহূর্তে ফেরাউনের গুপ্তচররা হয়তো জেনে যাবে মুসার জন্মের ঘটনা, আর তখনই প্রাণ হারাবে তার নবজাতক পুত্র।
সূরা কাসাসের সপ্তম আয়াতে মহান আল্লাহ বলেছেন, আমি মুসা জননীকে তার অন্তরে আদেশ পাঠালাম যে তাকে স্তন্যদান করতে থাকো, অতঃপর যখন তুমি তার সম্পর্কে বিপদের কথা ফেরাউনের অনিষ্ঠের আশঙ্কা করো, তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করো এবং ভয় করো না, দুঃখ করো না, আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে পয়গম্বরগণের একজন করব। মুসা নবীর মা হৃদয়ে খোদাই আদেশ পেয়ে বিস্মিত হলেন এবং এই ভেবে হয়রান হলেন যে কিভাবে নবজাতককে দরিয়ায় ভাসিয়ে দেব। সন্তানের প্রতি স্নেহের দরিয়ার ঢেউ তখন তার মাতৃরূপ সাগরের মাঝেই আছড়ে পড়ছিল। ভেবে আকুল হলেন কি করা যায়, কিন্তু যেহেতু তিনি ছিলেন আল্লাহর অনুগত খোদাভীরু নারী ও মহান আল্লাহর ওয়াদার প্রতি বিশ্বাসী, তাই তিনি আল্লাহর নির্দেশকেই প্রাধান্য দিয়ে একটি সিন্দুক বানিয়ে নবজাতক সন্তানকে তাতে রেখে ভাসিয়ে দিলেন তা দরিয়ায়। ছোট্ট সেই বাক্স যখন ফেরাউনের প্রাসাদের ঘাটের কাছে ভিড়ল, তখন সেটা তার স্ত্রীর চোখে পড়ল। আসিয়া বহুকাল ধরে ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও তার কোনো সন্তান ছিল না। তিনি এই নবজাতক দেখে খুশি হলেন। এর পরের ঘটনা আমরা শুনব খানিক মিউজিক বিরতির পর।
ফেরাউনের প্রাসাদের ঘাটে ভেসে আসা সিন্ধুকে, অপরূপ সুন্দর ও লাবণ্যময় শিশুকে দেখে যে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন বন্ধা নারী বিবি আসিয়া, তা পবিত্র কোরআনের সূরা কাসাসের ৭ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এভাবে, ফেরাউনের স্ত্রী বলল, এই শিশু আমার ও তোমার নয়নমণি, তাকে হত্যা করো না, এ আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। প্রকৃতপক্ষে মুসার ভবিষ্যৎ ও ফেরাউনের পরিণাম সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। এভাবে দেখা যায় যে স্থানটি ছিল মুসার জন্য সবচেয়ে বিপজ্জনক, মহান আল্লাহর অপরাজয় ইচ্ছাই সেই ঘর বা স্থানটি হল মুসার জন্য নিরাপদতম আশ্রয়। মহান আল্লাহ বিবি আসিয়ার হৃদয়ে মাতৃত্বের অশেষ স্নেহ জাগিয়ে দেয়। তার বাধার কারণে ফেরাউনের সেনা বা প্রহরীরা মুসাকে হত্যা করতে পারেনি। এভাবেই মহান আল্লাহ তার ক্ষমতার নিদর্শনকে আবারও তুলে ধরেন বিশ্ববাসীর কাছে স্পষ্টভাবে। অর্থাৎ মুসার মা ও বিবি আসিয়া দুজনেরই মাতৃত্বের অনন্য রূপ এভাবেই তুলে ধরলেন মহান আল্লাহ, এবং আল্লাহর ইচ্ছাই যে সবকিছুর উপর বিজয়ী হয় তাও স্পষ্ট করলেন।
তো শ্রোতা ভাই বোনেরা, নারী মানব ফুল শীর্ষক আমাদের এ সপ্তাহের আলোচনার সময় ফুরিয়ে এলো। কথা হবে আবারও আগামী আসরে, আশা করছি তখনও আপনাদের সঙ্গ পাব। যারা সঙ্গ দিলেন এতক্ষণ তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ ১ জানুয়ারি রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। আগারগাঁওয়ে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে নিহত এক মানব জমিন। দেশে ওমিক্রন BF7 শনাক্ত, IEDCR। প্রথম আলো। যুগান্তরের শিরোনাম, রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন 69 বার পেছাল। নির্বাচনী বছর শুরু, কমিশনের সামনে বড় দুই চ্যালেঞ্জ। কালের কণ্ঠ, নতুন বছর হবে সরকারকে বিদায় দেওয়ার বছর, গয়েশ্বরচন্দ্র রায়। বাংলাদেশ প্রতিদিন, দুর্নীতি নয় মানুষের ভাগ্য পরিবর্তন করতে এসেছে, বলেছেন প্রধানমন্ত্রী। ইত্তেফাক, কলকাতার শিরোনাম, আপনাদের নতুন জাতির জনক দেশের জন্য করেছেন কি, মোদীকে বেনজির তোপ নীতিশের। সংবাদ প্রতিদিন, দিল্লির বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে মৃত দুই বৃদ্ধা। আজকাল, নাসিকে জিন্দল গোষ্ঠীর কারখানায় আগুন, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বাংলাদেশের রাজধানী ঢাকার আগারগাঁও বিজ্ঞান জাদুঘর এলাকায় ইংরেজি নববর্ষ বরণকে ঘিরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ ফিরোজ আহমেদ নামে 25 বছর বয়সী এক যুবক নিহত হয়েছে, কি বলবেন আপনি এ সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। আপনি যে খবরটি উদ্ধৃত করলেন নতুন বছরের একেবারে প্রথম দিনে, সে সম্পর্কে আসলে নিন্দা এবং দুঃখ প্রকাশ করার আমার কোনো ভাষা নেই। আমি এই কথা বলছি এজন্য যে আওয়ামী লীগ হচ্ছে ক্ষমতাসীন রাজনৈতিক দল, তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ। গত প্রায় এক যুগ ধরে ছাত্রলীগ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে মারামারি, হাঙ্গামা, দাঙ্গা করেছে এবং বহু মানুষের জীবন এদের হাতে চলে গেছে, কিন্তু এদেরকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে আমি মনে করি ব্যক্তিগতভাবে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তখন ছাত্রলীগ এই ধরনের বেপরোয়া হবে আরো বেশি, এটি স্বাভাবিক। এই যে বেপরোয়া হওয়া, মারামারি, হাঙ্গামা, দাঙ্গা এগুলো করা, এর মূল কারণ হচ্ছে ক্ষমতা এবং অর্থের ভাগাভাগির প্রশ্ন। কে এলাকায় বেশি প্রভাব বিস্তার করবে, এলাকায় বেশি প্রভাব বিস্তার করলে মানুষের সম্মান পাওয়া যাবে, অর্থকড়ি নানা রকমের ভাগ বাটোয়ারার ব্যাপার আছে, তারপরে নেতৃত্বের প্রশ্ন আছে। এবং বাংলাদেশে এখন যে অবস্থা তাতে বেশি শক্তি যে বেশি দেখাতে পারবে সেই নেতা, পরিস্থিতি এমন পর্যায়ে গেছে আমরাও ত্যক্ত বিরক্ত এই সমস্ত ঘটনা নিয়ে। এবং এই যে রাজনৈতিক দল তারা জানে না তা না, এটি শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষেত্রে না, অন্য অনেক দলের ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করেছি তখন একই চিত্র দেখেছি সব দলের ভেতরে। তো এই অবস্থার জন্য আমি মনে করি ছাত্রলীগের এই সমস্ত নেতারা যেমন দায়ী, তাদের মুরব্বীরাও কম দায়ী নয়। এদের বিরুদ্ধে যদি কার্যকর ব্যবস্থা নেওয়া হতো তাহলে আমি মনে করি বাংলাদেশে সুষ্ঠু সুন্দর রাজনৈতিক ধারা গড়ে উঠতো, সহনশীল হতো, সমাজে শান্তি শৃঙ্খলা আরো বেশি আসতো। কিন্তু দিন দিন সমাজ বিশৃঙ্খল হয়ে উঠছে, এবং সমাজ বিশৃঙ্খল হয়ে ওঠার পেছনে অবশ্যই অবশ্যই রাজনৈতিক দলগুলোর দায় রয়েছে।
নববর্ষ উপলক্ষে পুতিন ভাষণ দিয়েছেন এবং তিনি বলেছেন যে পাশ্চাত্য আমাদের ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা বিজয়ী হব। তাঁর এই ঘোষণার অর্থ কি? কিভাবে পশ্চিমা শক্তির বিরুদ্ধে বিজয় সম্ভব?
জি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার অর্থ হচ্ছে এই যে তিনি যুদ্ধের ব্যাপারে অত্যন্ত বেশি প্রতিশ্রুতিবদ্ধ। আরো পরিষ্কার করে বললে বলতে হবে যে ইউক্রেন যুদ্ধে রাশিয়া খুব সহজে সবকিছু ছেড়ে দেবে এটি ভাবার কোনো কারণ নেই, এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়া একটি বিজয় চায়, সেই বিজয়টা অর্জনের জন্য তারা খুবই ডিটারমাইন্ড। সেক্ষেত্রে পশ্চিমা যত বড় চ্যালেঞ্জ আসুক, যত বড় শক্তি দাঁড়াক তাদের সামনে, তারা এই বিষয়টিকে মাথায় রেখেই মোকাবেলা করবে এবং ইউক্রেন যুদ্ধে তাদের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য অর্জন। পুতিন আজকে বলছেন যে রাশিয়া বিজয়ী হবে, এর মানে হচ্ছে যে রাশিয়া কঠোর যুদ্ধ করবে। প্রেসিডেন্ট পুতিনের বক্তব্য থেকে মূলত আমরা এই রকমের একটা ধারণা পাচ্ছি। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে পুতিন কেন এই রকম ঘোষণা দিচ্ছেন, এবং তার এই ঘোষণায় তো রক্তপাত প্রাণহানির সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে। নিশ্চয়ই যুদ্ধ মানে রক্তপাত প্রাণহানি, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কোন প্রেক্ষাপটে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে সেটি আমাদের মনে রাখতে হবে। পাশ্চাত্যের পক্ষ থেকে প্রতারণা এবং অবহেলা অপমান ছাড়া রাশিয়ার মতো বড় দেশ, শক্তিশালী দেশ আর কিছুই পায়নি। এই যে একাধিপত্য বিস্তার করা আমেরিকার এবং তাদের যে মন মানসিকতা, কাউকে পাত্তা না দেওয়া, কাউকে সম্মান না দেওয়া এবং অন্য কোনো দেশকে স্বাভাবিকভাবে বিবেচনা না করা, রাশিয়ার মতো দেশকে অর্থাৎ প্রতিদ্বন্দ্বী দেশকে শত্রু ভাবা, এই মনোভাবের বিরুদ্ধে মূলত পুতিন রুখে দাঁড়িয়েছেন এবং এর শেষ তিনি দেখবেন এই রকম একটা ইঙ্গিত আমরা প্রথম থেকেই পাচ্ছি।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। বিজেপির সঙ্গ ছাড়ার পর যত দিন যাচ্ছে নীতিশ কুমারের বিজেপি বিরোধিতার ধার যেন ততই বাড়ছে। এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেনজির ভাষায় আক্রমণ করলেন বিহারের মুখ্যমন্ত্রী। সংবাদ প্রতিদিনের এ খবরটিতে লেখা হয়েছে, দিন কয়েক আগে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমৃতা ফড়নবিস মোদীকে নতুন ভারতের জাতির জনক আখ্যা দিয়েছিলেন। সেই সূত্র ধরেই নীতিশ এবার প্রশ্ন তুললেন, আপনাদের নতুন জাতির জনক দেশের জন্য করছেনটা কি? দেশের কোন উন্নতিটা হয়েছে, কোথায় অগ্রগতি হয়েছে? এরপরই সরাসরি বিজেপিকে আক্রমণ করে নীতিশ কুমার বলে দেন, স্বাধীনতার যুদ্ধের সঙ্গে বিজেপির কোনো যোগ নেই, আরএসএস এর স্বাধীনতা সংগ্রামে কোনো অবদান নেই। নীতিশের এই সুরে বিজেপিকে আক্রমণ করাটা বেশ তাৎপর্যপূর্ণ। ইসরায়েলের পাশেই ভারত, প্যালেস্টাইন প্রসঙ্গে রাষ্ট্রসংঘের প্রস্তাবে ভোট দিল না দিল্লি। সংবাদ প্রতিদিন, গণশক্তি সহ বেশ কয়েকটি দৈনিকে লেখা হয়েছে, প্যালেস্টাইন দখল করে মানবাধিকার লঙ্ঘন করছে ইসরায়েল। এহেন পরিস্থিতিতে বেনিয়ামিন নেতানিয়াহু দেশের বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ নেওয়া যায় সেই মর্মে আন্তর্জাতিক আদালতের মত নেওয়া হবে কিনা তা নিয়ে ভোটাভুটি হল রাষ্ট্রসংঘে, কিন্তু এ প্রস্তাবে ভোটদানে বিরত থাকল ভারত। তবে মোট 87টি ভোট পেয়ে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পাশ হয়ে গেছে প্রস্তাবটি। তার ফলে বেশ বেকায়দায় পড়েছেন সদ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে বসা নেতানিয়াহু। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে সুখী পরিবার গড়ে তোলার বিষয়ে সাপ্তাহিক আলোচনা সুখের নীর।
সুখের নীর শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামী পরিবার বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সুখের নীড়ের 42তম পর্ব থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা জেনেছি ইসলাম পূর্বযুগে আরব দেশ ও অন্য অনেক সমাজে বহু স্ত্রী রাখার প্রথা প্রচলিত ছিল। আরবের মূর্তি পূজারীরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন তাদের প্রত্যেক পুরুষের 10 জনেরও বেশি স্ত্রী ছিল। তাই ইসলাম পুরুষদের একাধিক বা কয়েকজন স্ত্রী রাখার প্রথা প্রথম চালু করেছে, এ দাবি সত্য নয়। তবে ইসলাম এই প্রথাকে বাতিল করেনি। ইসলাম সামাজিক ও ব্যক্তিগত প্রয়োজন বা বিশেষ জরুরি অবস্থার আলোকে পুরুষদের স্ত্রীর সংখ্যাকে বিপুল মাত্রায় বাড়তে না দিয়ে বরং নির্দিষ্ট সংখ্যায় সীমিত করেছে, যা নারী পুরুষের যৌন জীবনকে করে ভারসাম্যপূর্ণ ও নিয়ন্ত্রিত। আসলে ইসলাম কেবল ইন্দ্রিয় বিলাসিতার জন্য একাধিক স্ত্রী গ্রহণের বিধান দেয়নি, বরং সামাজিক অনিবার্যতার কারণে বা ন্যায় বিচারের স্বার্থে একাধিক স্ত্রী গ্রহণের অনুমতি দিয়েছে।
বিয়ের অন্যতম উদ্দেশ্য হল নতুন প্রজন্ম উপহার দেয়া বা বংশবিস্তার। কিন্তু অনেক সময় এমনও হয় যে স্ত্রী বন্ধা হওয়ার কারণে পুরুষকে অন্য এক স্ত্রী বিয়ে করতে হয়। কখনো যুদ্ধ বা অন্য কোনো কারণে সমাজে পুরুষের সংখ্যা কমে গেলে এবং যুবতী ও কম বয়স্ক বিধবা নারীর সংখ্যা বেড়ে গেলে একাধিক স্ত্রী গ্রহণ জরুরি হয়ে পড়ে। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, মহানবীর যুগে অনেক মুসলমান নানা জিহাদে শহীদ হয়, তাদের বিধবা স্ত্রী ও সন্তানদের ভরণ পোষণের দিকসহ নানা দিকের বিবেচনায় পুরুষদের জন্য একাধিক স্ত্রী গ্রহণ জরুরি হয়ে পড়েছিল। আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা তার স্বামীর সঙ্গে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন, কিন্তু উম্মে হাবিবা সেখানে বিধবা হন। সেখানকার কোনো খ্রিস্টান পুরুষের সঙ্গে বিয়ে করার ইচ্ছা তার ছিল না, আবার মক্কায় মুশরিক বাবার কাছে ফিরে আসার ইচ্ছাও তার ছিল না। ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টান সম্রাট নাজ্জাশির কাছে দূত পাঠিয়ে উম্মে হাবিবাকে বিয়ে করার প্রস্তাব দেন। এই বিয়ের ফলে উম্মে হাবিবা ওই উভয় সংকট থেকে মুক্ত হন।
ইসলামী ইরানে কেউ দ্বিতীয় বিয়ে করতে চাইলে বিষয়টি আদালতে জানাতে হয় এ সম্পর্কিত যুক্তি ও প্রমাণগুলো তুলে ধরে। আদালত বিষয়টি তার প্রথম স্ত্রীকে জানায় এবং প্রয়োজনে ওই স্ত্রীকে আদালতে হাজির হতে বলে। আদালত তদন্ত করে দেখে, যদি বুঝতে পারে যে ওই ব্যক্তি ন্যায় বিচারকামী ও দ্বিতীয় স্ত্রী রাখার মতো আর্থিক সামর্থ্য তার রয়েছে, তাহলে ওই ব্যক্তিকে দ্বিতীয় বিয়ের অনুমতি দেয়। কিন্তু আদালত যদি বুঝতে পারে যে ওই পুরুষ ন্যায় বিচারকামী নয় ও তার আর্থিক সামর্থ্য নেই এবং তার স্ত্রীও দাম্পত্য জীবন অব্যাহত রাখতে আগ্রহী, সেক্ষেত্রে ওই ব্যক্তির দ্বিতীয় বিয়ের আবেদন আদালত প্রত্যাখ্যান করে। ইরানের সংবিধানের 56 নম্বর ধারা অনুযায়ী কাজী অফিসগুলো আদালতের অনুমতি ছাড়া কোনো পুরুষের দ্বিতীয় বিয়ে রেজিস্ট্রেশনের অনুমতি দেয় না। এ ধরনের অবৈধ কাজ ধরা পড়লে কাজী অফিসের প্রধানকে শাস্তি দেয়া হয় এবং তাকে ওই পেশা থেকে বঞ্চিত ও ওই পদ থেকে বরখাস্ত করা হয়।
ফরাসি ইতিহাসবিদ গুস্তাভ লিবন ইসলামের বিয়ে সংক্রান্ত রীতিনীতি, আইন ও পাশ্চাত্যে তথা ইউরোপ আমেরিকার মতো দেশগুলোতে অমুসলিমদের মধ্যে প্রচলিত অবাধ যৌনাচারের তুলনা করতে গিয়ে বলেছেন, পাশ্চাত্যের আবহাওয়া বা পরিবেশের কারণে কোনো পুরুষের কয়েকজন স্ত্রীর দরকার হয় না। তা সত্ত্বেও সেখানে পুরুষদের কেবল এক স্ত্রী থাকার ধারণা শুধু আইনের বইয়েই সীমিত। পাশ্চাত্যে পুরুষরা প্রতি বছর বহু নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক রাখেন। এই অবস্থার চেয়ে প্রাচ্যে একজন ব্যক্তির কয়েকজন বৈধ স্ত্রী থাকার প্রথাকে সব দিক থেকেই বেশি উন্নত ও সম্মানজনক প্রথা বলে মনে হয়।
ইসলাম কোনো বিশেষ অবস্থায় পুরুষকে কয়েকজন স্ত্রী রাখার অনুমতি দিয়েছে তা নিয়ে কেউ কেউ প্রতিবাদ জানান। একবার প্রায় 40 জন নারী আমিরুল মোমিনীর হজরত আলী আল ইসলামের কাছে এসে এ বিষয়ে প্রশ্ন করলে হজরত আলী আল ইসলাম ওই নারীদের সবার হাতে পানি ভর্তি একটি ছোট পাত্র দেওয়ার নির্দেশ দেন। সবাই ওই পাত্রগুলো পাওয়ার পর তিনি ওই নারীদেরকে মজলিসের মাঝখানে থাকা একটি বড় পাত্রে তাদের হাতের পাত্রগুলোর পানি ঢেলে দিতে বললেন। এরপর আমিরুল মোমিনীন তাদেরকে আবারও সেখান থেকে নিজ নিজ পাত্রে পানি ভরতে বললেন, তবে এই শর্ত জুড়ে দিলেন যে আগের পাত্রে ঠিক যে পানি ছিল ঠিক সেই পানি তুলতে হবে, মিশ্রিত বা পরিবর্তিত পানি তোলা যাবে না। তখন ওই নারীরা বললেন, এটা কিভাবে সম্ভব, আগের পানি তো অন্য পানির সঙ্গে মিশে গেছে। এ অবস্থায় হজরত আলী আল ইসলাম বললেন, একজন নারীর যদি কয়েকজন স্বামী থাকে তখন কিছুকাল পরেই তারা ইচ্ছায় বা অনিচ্ছায় সন্তানের মা হবেন, কিন্তু কিভাবে এটা নির্ধারিত হবে যে ওই সন্তানটির পিতা তার কোন স্বামী? হজরত আলীর এই জবাব শুনে ওই নারীরা ইসলামী বিধানের যৌক্তিকতা মেনে নিতে বাধ্য হন।
আসলে একজন নারীর কয়েকজন স্বামী থাকার বিষয়টি নারীর স্বার্থের জন্য ধ্বংসাত্মক, কারণ কোনো নারী স্বামীকে কেবল ভোগের মাধ্যম হিসেবে প্রত্যাশা করেন না, তারা স্বামীর হৃদয়ও জয় করতে চান। তারা চান যে স্বামী তাদের সহযোগী হন ও তাদের জন্য ত্যাগী হন, এবং স্বামীরা যেন তাদের কষ্টার্জিত ফসল স্ত্রীদেরকে উপহার দিয়ে তাদের দুঃখ অভিমান দূর করেন। অন্যদিকে স্বামীদের কাজকর্মের সর্বোত্তম প্রেরণা হলেন তাদের স্ত্রী ও সন্তানরা। এক নারীর কয়েক স্বামী থাকার বিষয়টি নারী ও পুরুষ কারও প্রকৃতির জন্যেই আকর্ষণীয় নয়। যদি এ ধরনের প্রথা সমাজে চালু থাকত, তাহলে মানব প্রজন্মগুলো বংশধারার পরিচিতি বিলুপ্ত হতো। এছাড়াও এক নারীর কয়েক স্বামী থাকার প্রথা পারিবারিক স্নেহ মমতার বিলুপ্তি ঘটাত এবং সন্তানের পরিচয় অস্পষ্ট থাকার কারণে তারা কারো স্নেহ পেত না, ফলে অপরিচিত সন্তান গ্রহণে সবার মধ্যে অনীহা দেখা দেওয়ার পাশাপাশি মানুষের স্বাস্থ্য ব্যবস্থাও বিপন্ন হয়ে গোটা মানব জাতিরই বিলুপ্তি ঘটত।
পরিবারের ভিত্তিকে মজবুত করার জন্য হালাল রিজিক খুবই গুরুত্বপূর্ণ। সূরা বাকারার 168 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে মানব মণ্ডলী, পৃথিবীর হালাল ও পবিত্র বস্তুর সামগ্রী ভক্ষণ কর। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার পরিবারের জন্য হালাল রুজি অর্জনে সচেষ্ট হবে সে যেন আল্লাহর পথে জিহাদ বা সংগ্রামরত মুজাহিদ। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সুখের নীড়ের আজকের আলোচনা এখানেই শেষ করছি।
এতক্ষণ যারা আমাদের সঙ্গ দিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও কথা হবে আগামী আসরে। ভালো থাকুন।
এবার সংক্ষিপ্ত সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের জনগণকে পাশ্চাত্যের বিরুদ্ধে বিজয়ী হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন যে পাশ্চাত্য রাশিয়াকে ধ্বংস করতে চেয়েছিল, তার বিরুদ্ধে মস্কোর বিজয় অবশ্যম্ভাবী। ইউক্রেনে নব্য নাৎসিবাদীদের বিরুদ্ধে লড়াইরত রুশ সেনাদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে পুতিন এসব কথা বলেন। রাশিয়া ও ইউক্রেন নিজেদের মধ্যে অন্তত 200 যুদ্ধবন্দি বিনিময় করেছে। গত বছরের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর গত 10 মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের সময় এসব সেনা পরস্পরের বাহিনীর হাতে বন্দী হয়েছিল। মার্কিন সরকার ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে নিজেকে ঝুঁকির মুখে ফেলেছে। মার্কিন কংগ্রেশনাল অ্যাডভাইজরি কমিটি এই বক্তব্য দিয়েছে। জেনারেল সুলেমানি প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী, সুসজ্জিত এবং আমেরিকার বিরুদ্ধে টিকে থাকার কৌশল শিখিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য। মধ্যপ্রাচ্যসহ গোটা অঞ্চলে বিদেশী সামরিক উপস্থিতির বিরুদ্ধে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। বাংলাদেশের রাজধানী ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2023 শুরু। স্থানীয় শিল্পকে আরও বিকশিত করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং থানা জালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার কারণে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে থানায় অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। শ্রোতাবন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকেন কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।